কপালকুণ্ডলা উপন্যাসের বাস্তবতা এবং অতিপ্রাকৃত উপাদান নিয়ে আমরা কয়েকটি কথা বলার চেষ্টা করব। প্রথমে আমরা কপালকুণ্ডলা উপন্যাসে যে অতিপ্রাকৃত উপাদানগুলি বঙ্কিমচন্দ্র ব্যবহার করেছেন এবং অত্যন্ত সচেতনভাবেই ব্যবহার করেছেন সেই বিষয়গুলি বুঝে নেওয়ার চেষ্টা করি। বঙ্কিমচন্দ্র আমাদের বাংলা উপন্যাসের পথিকৃত এবং উপন্যাসের পথিকৃত যখন তখন বাস্তব উপাদান তার উপন্যাসে তার রচনায় যে থাকবে এটা স্বাভাবিক, কিন্তু আমরা বঙ্কিমচন্দ্রের বিভিন্ন উপন্যাস যখন পড়ি, শুধু কপালকুণ্ডলার ক্ষেত্রেই নয়, যখন আমরা রজনী পড়ি কিংবা যখন আমরা বিষবৃক্ষ পড়ি কিংবা যখন আমরা চন্দ্রশেখর পড়ি, তখন এইসব উপন্যাসের মধ্যে আমরা সকলেই জানি যে বঙ্কিমচন্দ্র কিছু অলৌকিক এবং অপ্রাকৃতিক ঘটনার সমাবেশ ঘটিয়ে থাকে এবং এ ধরনের ঘটনার প্রতি বঙ্কিমচন্দ্রের বিশেষ আকর্ষণ আছে, যেমন স্বপ্ন দর্শন, অলৌকিক ঘটনা, ভাগ্য গণনা প্রভৃতি। বঙ্কিমচন্দ্র নিজে অবশ্য মনে করতেন পাঠকের চিত্ত বিনোদনের জন্য বা বাইরের বৈচিত্র্য বৃদ্ধি করবার জন্যই এসব ঘটনা উপন্যাসে এসে পড়েছে, কিন্তু এটাও ঠিক যে ভবিষ্যৎ এবং পরিণতি নির্দেশের কাজেও এইসব ঘটনা অনেক সময় উপন্যাসের ক্ষেত্রে সহায়ক হয়ে উঠেছে। কপালকুণ্ডলা উপন্যাসে এই রকম দৈব বা অতিপ্রাকৃত ঘটনা ঘটেছে মূলত দুবার। একবার প্রথম অঙ্কের নবম পরিচ্ছেদে, অন্যবার চতুর্থ অঙ্কের তৃতীয় পরিচ্ছেদে। এই কাহিনীগুলো আমরা জানি, কাজেই কেবল ঘটনা দুটির আমরা সংক্ষেপে উল্লেখ করি। নবকুমারকে উদ্ধার করে প্রথম খণ্ডের অষ্টম পরিচ্ছেদে যখন কপালকুণ্ডলা অধিকারীর কাছে এসেছিল এবং অধিকারী যখন নবকুমারের সঙ্গে তার বিবাহ দেবার সংকল্প করে একটি অচ্ছিন্ন বিল্লপত্র লইয়া মন্ত্রপুত করিলেন এবং তাহা প্রতিমার পাদপরি সংস্থাপিত করিয়া তৎপ্রতি চাহিয়া রহিলেন, বিল্লপত্রটি পড়েনি বলেই তিনি মনে করেছিলেন এই সংকল্পে দেবী কালিকার সম্মতি আছে, কিন্তু বিবাহের পর যাত্রাকালেই যখন দেবীর কাছে আবার এসেছেন, ভক্তিভাবে প্রণাম করিয়া পুষ্পপত্র হইতে একটি অভিন্ন বিল্লপত্র প্রতিমার পাদপরি স্থাপিত করিয়া তৎপরি নিরীক্ষণ করিয়া রহিলেন, পত্রটি পড়িয়া গেল। এই ঘটনা কপালকুণ্ডলার মনে গভীরভাবে রেখাপাত করেছে যে বিবাহের পরে যাত্রাকালে দেবীর কাছে এলাম, একটা সংকল্প করে অচ্ছিন্ন বিল্লপত্র তার চরণে রাখলাম, কিন্তু সেই বিল্লপত্রটি তিনি গ্রহণ করলেন না, সেই বিল্লপত্রটি পড়িয়া গেল। এর মধ্যে অমঙ্গলের আভাস আছে। এই ঘটনা কপালকুণ্ডলার মনে তাই গভীর ছায়াপাত করেছে। এমন হতেই পারে, কারণ সংস্কার এবং তামসিক ভক্তি কপালকুণ্ডলার মধ্যে খুব বেশি থাকারই কথা, কেননা তিনি কাপালিকের সাহচর্যেই বড় হয়ে উঠেছেন। চতুর্থ খণ্ডের তৃতীয় পরিচ্ছেদে কপালকুণ্ডলা একটি স্বপ্ন দেখেছে। স্বপ্নের মধ্যে অতিপ্রাকৃত বলে কিছু থাকতে পারে না, কিন্তু এখানেও যেন তার ভবিষ্যতের একটি নির্দেশ আমরা পাই। কপালকুণ্ডলা স্বপ্ন দেখেছে একটি তরিতে বা নৌকায় বসন্ত লীলা অনুষ্ঠিত হচ্ছে। হঠাৎ দুর্যোগের কালো মেঘে সব পরিপূর্ণ হয়ে গেল। প্রচণ্ড তরঙ্গ উঠল সমুদ্রে, একজন জটাজুটধারী প্রকাণ্ড পুরুষ এসে তরি বাঁহাতে তুলে ধরল। ভীমকান্ত শ্রীময়ী ব্রাহ্মণ বেশধারী অন্য একজন তরি ধরে জানতে চাইলেন, তরি ভাসাবেন না নিমগ্ন করবেন? কপালকুণ্ডলার মুখ হইতে বাহির হইল, নিমগ্ন কর। তরি পাতালে নিমজ্জিত হইল। এই যে নৌকা নিমজ্জনের এই যে ঘটনাটি, যা কপালকুণ্ডলা স্বপ্নে দর্শন করেছে, যার বিবরণ চতুর্থ খণ্ডের তৃতীয় পরিচ্ছেদে বঙ্কিমচন্দ্র দিয়েছেন, সেই স্বপ্নের মধ্যে অমঙ্গলের আভাস হয়তো আছে, তবু এই স্বপ্নের একটি সুন্দর মনস্তাত্ত্বিক ব্যাখ্যাও আমরা পাই। কপালকুণ্ডলার দাম্পত্য জীবন নষ্ট করবার জন্যই যে কাপালিক এসেছে তা কপালকুণ্ডলা দেখেছে। ব্রাহ্মণ বেশধারী যে পুরুষের কথা সে শুনেছে, কিন্তু কাপালিকের সঙ্গে তাকে মন্ত্রণা করতে যখন সে দেখেছে, তখন তার সর্বনাশের জন্যই আসলে জল্পনা কল্পনা চলছে। একথা চিন্তা করা তার পক্ষে অসম্ভব নয়। স্বপ্নটি হয়তো তার সেই চিন্তারই, যে চিন্তা তার চেতনে এবং তার অবচেতনে অত্যন্ত পরাক্রম নিয়ে বিরাজ করছে। সেই চেতন এবং অবচেতনে থেকে যাওয়া, সর্বদা থেকে যাওয়া তার সেই চিন্তা এবং গভীর দুশ্চিন্তায় হয়তো স্বপ্ন হিসাবে তৃতীয় চতুর্থ খণ্ডের তৃতীয় পরিচ্ছেদে প্রতিফলিত হয়েছে। যদিও এই গুলি অবশ্যই অতি প্রাকৃত উপাদান, যেমন কিমচন্দ্র ব্যবহার করেছেন কপালকুণ্ডলা উপন্যাসে, কিন্তু কেবলই অতি প্রাকৃত উপাদান নয়, এগুলির একটি মনস্তাত্ত্বিক ব্যাখ্যাও যেহেতু আমরা পাই, সুতরাং বঙ্কিমচন্দ্রকে উপন্যাসে এই ধরনের অতিপ্রাকৃত ঘটনার সমাবেশ ঘটানোর জন্য তিনি যে আসলে উপন্যাসের মধ্যে অবাস্তবতা আনতে চেয়েছেন, উপন্যাসকে অবিশ্বাস্য করে তুলতে চেয়েছেন, এ অভিযোগ বোধহয় তার সম্পর্কে করা চলে না। কপালকুণ্ডলা উপন্যাসের কাহিনীতে বাস্তবতা সৃষ্টির চেষ্টা লেখক করেছেন। তিনি এমন একটা পরিবেশ ফুটিয়ে তুলতে চেষ্টা করেছেন, ঠিক যেরকম পরিবেশ আমাদের অনেকের অভিজ্ঞতায় আমরা পাই না, একথা হয়তো ঠিক। এটাও ঠিক যে আমাদের চেনা মানুষের গল্পও কপালকুণ্ডলা নয়। কাপালিক আর কপালকুণ্ডলার সাক্ষাৎ আমরা জীবনে কেউ কোথাও পাব না। যে ঘটনার কথা বলা হয়েছে তাও আমাদের অভিজ্ঞতার মধ্যে পড়ে না, কারণ ওইভাবে একটি নির্জন বালিয়াড়িতে আমরা কেউ নির্বাসিত হব এবং সুন্দরী একটি যুবতী এসে বলবে, তুমি পথিক, তুমি পথ হারাইয়াছ, এমন অভিজ্ঞতা হয়তো আমাদের কারোরই জীবনে কখনো ঘটবে না। ব্যাপারটি যতই কাল্পনিক হোক না কেন, এই কাহিনী নিয়ে যদি উপন্যাস লিখতে হয় তাকে বাস্তব করে তুলতে হবে, অর্থাৎ পাঠকের কাছে তাকে বিশ্বাসযোগ্য করে তুলতে হবে। সেই ব্যাপারটা করার জন্য বঙ্কিমচন্দ্র কি কি চেষ্টা করেছেন সেগুলোই আমরা লক্ষ্য করবার চেষ্টা করব। প্রথম কথা হল, এই উপন্যাসে বাস্তবতা সৃজনের জন্য বঙ্কিমচন্দ্র একটি ঐতিহাসিক প্রেক্ষিতকে ব্যবহার করছেন। যেমন দুর্গেশ নন্দিনী উপন্যাসের ক্ষেত্রেও তিনি করেছিলেন। দুর্গেশ নন্দিনী উপন্যাসের শুরু হয়েছিল এইভাবে, 997 বঙ্গাব্দের নিদাঘ শেষে একদিন একজন অশ্বারোহী পুরুষ বিষ্ণুপুর হইতে মন্দারণের পথে একাকী গমন করিতেছিলেন। এটি বাস্তবতা। ঠিক তেমনি কপালকুণ্ডলায় যে গল্পটা শোনানো হচ্ছে সেটা আরম্ভ করার সময় একেবারে নির্দিষ্ট করে বললে কি হয় না, মনে হয় যেন এটা গল্প নয় সত্য ঘটনা। তাই বঙ্কিমচন্দ্র এই উপন্যাসেও একটি সময় চিহ্ন দেওয়ার চেষ্টা করেছেন। তিনি এই উপন্যাসের আরম্ভ ঘটাচ্ছেন এইভাবে, প্রায় 250 বৎসর পূর্বে একদিন মাঘ মাসের রাত্রি শেষে একখানি যাত্রীর নৌকা গঙ্গা সাগর হইতে প্রত্যাগমন করিতেছিল। অর্থাৎ তখন সালটা যে প্রায় 1616 খ্রিস্টাব্দ, কারণ এই উপন্যাস লেখা হয় 1866 খ্রিস্টাব্দে, এই কথাটা স্পষ্ট করে বলা হল। তাতে আমাদের মনে হল যে এটা কোনো কাল্পনিক কাহিনী নয়, অবশ্য এই ধরনের ঐতিহাসিক প্রেক্ষিত রচনা করা উপন্যাসের শুরুতে এটা বঙ্কিমচন্দ্রের অত্যন্ত প্রিয় একটি কৌশল, এবং অন্যান্য উপন্যাসেও আমরা এই কৌশল লক্ষ্য করি। কিন্তু এই কৌশলের কথা মুখে বলা যতটা সহজ, সর্বদা মনে রেখে ঠিক সেই মতো উপন্যাস লিখে যাওয়া কিন্তু ততটাই কঠিন। যেমন সপ্তদশ শতকের ঘটনাক্রম, যেহেতু সালটা আমরা বলছি 1616, যেহেতু সপ্তদশ শতকের ঘটনাক্রম, তাই আমাদের মনে রাখতে হবে ইংরেজ তখনও এদেশে আসেনি, এবং সেটা মাথায় রেখেই বঙ্কিমচন্দ্র লিখছেন পর্তুগিজ এবং অন্যান্য নাবিক দস্যুদিগের ভয়ে যাত্রীদের নৌকা দলবদ্ধ হইয়া যাতায়াত করাই তৎকালের প্রথা ছিল। এরপর যখন বঙ্কিমচন্দ্র মতিবিবির প্রসঙ্গে আগ্রার মোগল রাজবংশের কথা উল্লেখ করছেন, তখনও তিনি স্মরণে রেখেছেন সেটা সম্রাট আকবরের মৃত্যু এবং যুবরাজ সেলিমের সিংহাসন লাভের সময়। অর্থাৎ ঐতিহাসিক বাস্তবতার যে প্রেক্ষিত, তার থেকে কিন্তু বঙ্কিমচন্দ্র কখনোই নিজেকে স্খলিত করছেন না তার কপালকুণ্ডলা উপন্যাসে। তৃতীয় আরেকটি প্রসঙ্গের উল্লেখ করা যায়, সপ্তগ্রামে নবকুমারের বাসভবনের কাছাকাছি এমন একটি অরণ্য থাকতে হবে যেখানে কাপালিক লুকিয়ে থাকতে পারে, যেখানে ঔষধির সন্ধানে কপালকুণ্ডলা পরিভ্রমণ করতে পারে। এই কারণেই সমৃদ্ধিশালী নগর হিসেবে পরিচিত সপ্তগ্রামের সে সময় কিরকম অবস্থা ছিল তা বঙ্কিমচন্দ্র বর্ণনা করেছেন একটু বিশেষভাবে। সপ্তগ্রামের এক নির্জন ঔপনিবেশিক ভাগে নবকুমারের বাস। নবকুমারের বাটির পশ্চাৎ ভাগেই এক বিস্তৃত নিবিড় বন। বাটির সম্মুখে প্রায় ক্রোশার্ধ দূরে একটি খাল বাহিত। সেই খালে একটা প্রান্তর বেষ্টন করিয়া গৃহের পশ্চাৎ ভাগ বনমধ্যে প্রবেশ করিয়াছিল। বাস্তবতা রক্ষার জন্য বঙ্কিমচন্দ্রের এই সতর্কতা আমাদের বিস্মিত করে। একটি কাল্পনিক কাহিনী পরিবেশন করতে গিয়ে উপকাহিনীতে অর্থাৎ নবকুমারের প্রথমা পত্নীর গল্প প্রসঙ্গে ইতিহাসকে বঙ্কিমচন্দ্র কেন আশ্রয় করলেন এ বিষয়ে নানা কারণ অনুমান করা যায়। কেউ কেউ এরকম বলেন যে দুর্গেশ নন্দিনী উপন্যাসটি সম্পূর্ণ ঐতিহাসিক পরিবেশে এবং ঐতিহাসিক চরিত্র সমন্বয়ে রচনা করে তিনি যে বিশেষ সাফল্য এবং স্বীকৃতি পেয়েছিলেন, সেই জন্যই দ্বিতীয় উপন্যাসের ক্ষেত্রেও তিনি ইতিহাসকে সম্পূর্ণ বর্জন করতে পারেননি। কপালকুণ্ডলা রোমান্স হলেও তার মধ্যে ইতিহাসের একটি প্রেক্ষিতকে রেখে দেওয়ার প্রলোভন বঙ্কিমচন্দ্রের পক্ষে সংবরণ করা কঠিন হয়ে পড়েছিল, একথা আমরা মনে করতে পারি। কিন্তু এ কথাটা মনে করলে পরে বঙ্কিমচন্দ্রের প্রতি যে সম্পূর্ণ সুবিচার হবে তা নয়। আমাদের মনে হয় যে বাস্তবতাটাকে রক্ষা করবার জন্যই এ কাজ বঙ্কিমচন্দ্র করেছেন। উপন্যাসটা যদি আমরা ভালোভাবে পড়ি তাহলে আমরা দেখতে পাব যে কাহিনী তিনি এই উপন্যাসে সৃষ্টি করেছেন তা কেবল কাল্পনিক নয়, এত বিচিত্র ধরনের যে কোন মানুষের অভিজ্ঞতার মধ্যেই তাকে ধরার সম্ভাবনা খুব কম। ওই নির্জন বালিয়ারি, ওই অরণ্য, ওই কাপালিক, ওই নরবলি দেওয়ার ইতিহাস, ওই নির্জন বনে পালিতা একটি একাকিনী কন্যা, নবকুমারের সঙ্গে তার বিবাহ এবং আবার কাপালিকের সঙ্গে সাক্ষাৎ হওয়া ইত্যাদি যে বিচিত্র বিচিত্র ঘটনার সমাবেশ এই উপন্যাসে ঘটেছে তাকে আমাদের অভিজ্ঞতার মধ্যে বিশ্বাসযোগ্য বলে মনে করা খুবই কঠিন হয়ে উঠতে পারে। যদি বিশ্বাসযোগ্য করে তুলতে হয় তাহলে সেই বিশ্বাসের একটা ভূমি দরকার এবং ইতিহাসকে সেই বিশ্বাসের একটি ভূমি বলেই বঙ্কিমচন্দ্র মনে করেছেন। রসুলপুরের নদীর চরে কাপারিকের বসবাস, প্রায় আজন্ম কপালকুণ্ডলাকে মানুষ করবার ব্যাপারটা একেবারেই অলিক হতে পারে, কিন্তু সম্রাট জাহাঙ্গীরের সিংহাসন লাভ তো অলিক নয়। মানসিংহের ভগিনী যে তার প্রধানা মহিষী ছিলেন এ খবর তো অসত্য নয়, এবং জাহাঙ্গীর যে শের আফগানের পত্নী মেহেরুন্নেসার প্রতি গাঢ়ভাবে প্রণয়াসক্ত ছিলেন সে কথাও মিথ্যা নয়, ইতিহাস তার নির্ভুল সাক্ষী দেয়। এবং অন্যায়ভাবে শের আফগানকে হত্যা পর্যন্ত করতে হয়েছিল তার অভিলাষ পূরণ করবার জন্য, সেটাও ঐতিহাসিক সত্য। বর্ধমানে শের আফগানের সমাধি আছে। কাজেই এমন একটি দৃঢ় ভিত্তির উপরে নিজের উপন্যাসকে দাঁড় করবার একটি সুযোগ বঙ্কিমচন্দ্র পেয়েছিলেন, সেই দৃঢ় ভিত্তিটি ইতিহাসের, এবং সেটাই তিনি কাজে লাগিয়েছেন নবকুমারের প্রথমা পত্নীকে লুৎফন্নেসা হিসাবে সম্রাটের বিশেষ অনুগ্রহ ভাজন করিয়ে। সুতরাং ইতিহাসের এই কাহিনী বিশ্বাসযোগ্য বলেই লুৎফন্নেসার কাহিনীটিও বিশ্বাসযোগ্য, এবং লুৎফন্নেসার সূত্রেই নবকুমারের কাহিনীটিও পাঠকের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করে। সুতরাং একদিকে বাস্তব অনেক অতি প্রাকৃত ঘটনার উল্লেখ থাকলেও নির্ভুলভাবে কিছু সময়ের উল্লেখ করে এবং নির্ভুলভাবে এই উপন্যাসের কাল্পনিক এবং রোমান্সধর্মী কাহিনীতে একটি ইতিহাসের দৃঢ় ভিত্তি দিয়ে বঙ্কিমচন্দ্র উপন্যাসটিকে যথাসাধ্য বাস্তবতার ভিত্তিতে দাঁড় করাবার চেষ্টা করেছিলেন, যাতে আমরা কখনো উপন্যাস হিসাবে কপালকুণ্ডলা যে আদৌ প্রতিষ্ঠিত হতে পারেনি এরকম কোন মতের প্রতি আমরা বিশ্বাসী না হয়ে পড়ি। সুতরাং কপালকুণ্ডলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র ইতিহাস এবং বাস্তবতার মধ্যে যথাসাধ্য সুষ্ঠু সমন্বয় ঘটাবার চেষ্টা করেছেন, এবং কপালকুণ্ডলা শেষ পর্যন্ত একটি ইতিহাসাশ্রয়ী রোমান্স হলেও সেই চেষ্টায় অর্থাৎ অতিপ্রাকৃতের সঙ্গে বাস্তবতার একটি সুষ্ঠু সমন্বয় ঘটানোর চেষ্টায় বঙ্কিমচন্দ্র যে বহুদূর পর্যন্ত কৃতকার্য হতে পেরেছিলেন সে বিষয়ে অন্তত আমাদের কোন সন্দেহ নেই। কপালকুণ্ডলা উপন্যাসের যে কাহিনী তা আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। কপালকুণ্ডলা উপন্যাসের উপকাহিনী, তার প্লট, তার অতিপ্রাকৃত উপাদান, তার বাস্তবতা, এই বিষয়গুলিও আমরা আমাদের আলোচনার মধ্যে রেখেছি। আগামী দিনে আমরা কপালকুণ্ডলা উপন্যাসের কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্র নিয়ে আলোচনা করব, এবং প্রত্যাশা রাখছি কপালকুণ্ডলা উপন্যাসের এই গুরুত্বপূর্ণ চরিত্রগুলি আলোচনা করলেই আমাদের কপালকুণ্ডলা উপন্যাসের আলোচনা শেষ হবে। এবং আশা করি পরীক্ষায় যে ধরনের প্রশ্নই থাকুক না কেন সেই প্রশ্নের উত্তর দিতে তোমাদের কোনো অসুবিধা হবে না। আজকের আলোচনা এই পর্যন্তই।